Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن Maliki اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم وَلَكُمْ تَتَّقُونَ.
اس آیت کا ترجمہ ہے کہ وہ لوگوں جو ایمان لائے تم پر روزے اسی طرح فرض کر دیے گئے ہیں جس طرح تم سے پہلے لوگوں پر فرض کیے گئے تھے تاکہ تم تقوی اختیار کرو.
এখানে মধ্যপ্রাচ্যে গতকাল থেকে আল্লাহ তাআলার কৃপায় রমজান আরম্ভ হয়েছে. এটি আল্লাহর অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় আরেকটি রমজান অতিবাহিত করার সুযোগ এবং সামর্থ্য দিচ্ছেন. যে আয়াত তেলাওয়াত করা হয়েছে তাতে আল্লাহ তাআলা মুমিনের জন্য বা মুমিনকে রোজার গুরুত্ব এবং আবশ্যকতার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন. আর একই সাথে কথা বলেছেন যে তোমাদের পূর্বে নবীদের যে সকল জামাত অতীত হয়েছে তাদের জন্য রোজা আবশ্যক ছিল. কারণ রোজা ইমান বৃদ্ধির জন্য আবশ্যক, আধ্যাত্মিকতায় উন্নতির জন্য আবশ্যক. আজও আমরা দেখি যে বিভিন্ন ধর্মে রোজা নবীদের যুগে যেমন ছিল তেমন থাকুক বা কালের প্রবাহে রোজার ধরনে পরিবর্তন আসুক না কেন, কোনো না কোনো ভাবে কোনো না কোনো রূপে রোজার একটা কনসেপ্ট বা একটা ধারণা সর্বত্র দেখা যায়। হযরত মুসার যুগের রোজার উল্লেখ দেখা যায়, দাউদের যুগের রোজার কথা আমরা দেখতে পাই, হিন্দুদের মাঝেও রোজার একটা কনসেপ্ট রয়েছে। আগুনে রান্না করা জিনিস খাওয়া থেকে বিরত থাকার রোজাই হোক না কেন, খ্রিস্টানদের মাঝেও রোজার আমরা ধারণা দেখতে পাই। খ্রিস্টানদের কোনো কোনো ফিরকা দিনের বেলা মাংস না খেয়ে রোজা রাখে, কিন্তু সবজি যতটা ইচ্ছা খেয়ে নিতে পারে, রোজার তাতে কোনো ক্ষতি হয় না। সম্প্রতি এমন একজন রোজাদারের সাথে সাক্ষাৎ হয়েছে আমার, আমাদের এক খ্রিস্টান বন্ধু আছেন, তার নাম বা দেশের নাম উল্লেখের কোন প্রয়োজন নেই। যাই হোক, একটি ভোজ সভায় আমার পাশে বসেছিলেন সেই খ্রিস্টান বন্ধু। আমি দেখলাম তার সামনে খাবারের প্লেট রাখা হয়নি, খাবার সেখানে পরিবেশিত হচ্ছিল কিন্তু তার সামনে প্লেট নেই। আমি জিজ্ঞেস করলাম এর কারণ কি, খাবেন না? তিনি বললেন যে আমি রোজা রেখেছি। যাই হোক, তার রোজার প্রতি শ্রদ্ধাবশত আমি চুপ হয়ে গেলাম। আশ্চর্য হলাম যে এক দুনিয়াদার মানুষ, রাজনীতিবিদ, তা সত্ত্বেও ধর্মীয় অনুশাসন মেনে চলেন। কিছুক্ষণ পর আমি দেখলাম যে তার সামনে সবজি ইত্যাদি রাখা ছিল, সিদ্ধ করা ভাতও ছিল। আমি জিজ্ঞেস করলাম, আমি বললাম যে ভাত সবজি ইত্যাদি তো আপনি খেতে পারেন আপনাদের রোজায়? তিনি বললেন যে হ্যাঁ, খেতে পারি, খেতে যাচ্ছি। যাই হোক, খাওয়া আরম্ভ করেন। কিছুক্ষণ পর আমাদের সামনে পেয়ালায় মুরগির মাংস ইত্যাদি আসতে থাকে। আমরা প্লেটে নিয়ে খাওয়া আরম্ভ করি, কিছুক্ষণ পর আমি তার প্লেটের দিকে তাকালাম, দৃষ্টি পড়ল সেখানে মাংস দেখতে পেলাম তার প্লেটে। তাকে জিজ্ঞেস করলাম যে রোজায় কি মুরগির মাংস খাওয়ার অনুমতি আছে। আমার সাথে অকৃত্রিম সম্পর্ক ছিল, তাই জিজ্ঞেস করলাম। তিনি হেসে বললেন যে যারা এখানে পরিবেশন করছিল তারা বারবার আসছিল আমার সামনে, মুরগির মাংস আনছিল বারবার। আমার ধর্ম এটিও বলে যে মেজবান যদি কিছু খাওয়ায় খেয়ে নেওয়া উচিত, সে কারণেই আমি খাচ্ছি আসলে। তো এই হলো পুরনো ধর্মে মান্যকারীদের রোজার প্রকৃত স্বরূপ। সব খাচ্ছিল, মাংস ছিল, সুস্বাদু ছিল, আশপাশের মানুষকে খেতে দেখেছে। পরিবেশনকারী হয়তো দুজন ভিন্ন ভিন্ন পরিবেশনকারী ছিল, একজনকে অস্বীকার করেছেন কিন্তু দ্বিতীয় জনের কাছ থেকে সৌজন্য বোধ বশত মাংস গ্রহণ করেছেন। এরপর খাওয়া আরম্ভ করেন। তো ধর্মীয় শিক্ষা এবং অনুশাসনের উপর তাদের নিজস্ব সৌজন্যবোধ জয়যুক্ত হয়েছে, কেননা ধর্মীয় শিক্ষা তাদের যা লেখা আছে তাদের পুস্তকে তা স্পষ্ট নয়, কিন্তু খোদা তাআলা কোরআনের হেফাজতের এবং সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। আজ পর্যন্ত কোরআন মূল অবস্থায় সুরক্ষিত এবং সংরক্ষিত আছে মুমিনদের জন্য। নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা, শুধু নবীদের রোজার কথা উল্লেখ করা হয়নি বা পুণ্যবান বুজুর্গদের রোজার উল্লেখ করা হয়নি, বরং মোমেনদের বলেছেন যে যদি তোমরা মোমেন হও, যদি মোমেন হয়ে থাকো তাহলে রোজা তোমাদের জন্য বিধিবদ্ধ করা হলো। এক মাস এটি রোজা রাখা আবশ্যক, সকল প্রকারের খাদ্য পানীয় থেকে সকাল থেকে উদয়াস্ত বিরত থাকতে হবে। মোমেনের এর ফলে কি লাভ হবে, কি অর্জন করতে হবে মোমেনকে, মোমেনকে অর্জন করতে হবে তাকওয়া, তাকওয়ায় উন্নতি করতে হবে। রোজা রেখে খোদার সন্তুষ্টি অর্জনের চেষ্টা তোমাকে করতে হবে, খোদার সন্তুষ্টি অর্জন করতে হবে। এতে সন্দেহ নেই যে বাইবেলেও হাওয়ারিদেরকে খোদার সন্তুষ্টি অর্জনের জন্য রোজার নির্দেশ দেওয়া হয়েছে, লোক দেখানোর জন্য নয়। একই সাথে এই শিক্ষা রয়েছে যে রোজার রাখলে আধ্যাত্মিক উন্নতি হয়, বিভিন্ন রোগের চিকিৎসা হয় আধ্যাত্মিক উন্নতি হলে। কিন্তু সেখানে প্রাশ্চিত্যবাদের দৃষ্টিভঙ্গি রোজার প্রকৃত যে স্পিরিট বা রোজার যে প্রকৃত উদ্দেশ্য অর্থাৎ তাকওয়া অর্জন, সেটিকে পদদলিত করা হয়েছে। যদি তাকওয়াই অর্জন না হয় তাহলে রোজার কল্যাণের যে গুরুত্ব সেই গুরুত্বই হারিয়ে গেছে। যেখানে কোনো কল্যাণই নেই সেখানে রোজার শুধু এখন নামটা বাকি আছে, নামের রোজা। এরপর কাঁচা বা সিদ্ধ সবজির পর রান্না করা মাংসের দিকেও হাত আগাতে থাকে। অতএব এটি ইসলামেরই সৌন্দর্য এবং কোরআনেরই সৌন্দর্য। কোরআন শুধু একটা শিক্ষার কথাই উল্লেখ করেনি, বরং একটা নির্দেশ দিয়েছে, সে নির্দেশের উদ্দেশ্য বর্ণনা করেছে এবং সে নির্দেশ পালন করলে পুরস্কারের শুভ সংবাদ দিয়েছে। আর ইসলামী শিক্ষাকে জীবিত রাখার জন্য, ব্যবহারিক দৃষ্টান্ত স্থাপনের জন্য মুজাদ্দিদ এবং ওলিদের ধারা আল্লাহ তাআলা অব্যাহত রেখেছেন, মুজাদ্দিদ এবং ওলি প্রেরণের ধারা অব্যাহত রেখেছেন। এই যুগে মসিহে মদকে প্রেরণ করে মুসলমান এবং অমুসলিম সকলের জন্য শিক্ষার প্রকৃত উদ্দেশ্য এবং শিক্ষার প্রকৃত স্পিরিট এবং প্রকৃত রূপে এটিকে বহাল করার আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। যিনি কোরআনের শিক্ষার আলোকে বারবার তাকওয়ার পথে চলার এবং বিচরণের নির্দেশ দিয়েছেন, রোজার প্রকৃত স্পিরিট এবং প্রেরণা এবং প্রাণ তা বোঝার প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন। মসিহ ইসলাম বলেন যে তৃতীয় কথা যা ইসলামের খুঁটি বা স্তম্ভ তা হল রোজা। মানুষ রোজার বাস্তবতা এবং রোজার মর্ম সম্পর্কে অনবহিত। রোজা কেবল অভুক্ত পিপাসার্থ থাকার নামেই নয়, কেবল অভুক্ত পিপাসার্থ থাকার নামেই রোজা নয়, বরং রোজার একটি তাৎপর্য আছে আর এর একটি কার্যকারিতা রয়েছে যা অভিজ্ঞতার মাধ্যমে জানা যায়। মানব প্রকৃতির বৈশিষ্ট্য হল সে যত কম আহার করে তত বেশি আত্মশুদ্ধি লাভ হয় আর এর ফলে দিব্যদর্শন শক্তি বৃদ্ধি পায়। এর পেছনে আল্লাহর উদ্দেশ্য হল তোমরা এক খাবার হ্রাস করে অন্য খাবার বা অন্য আহারের মাত্রা বৃদ্ধি করো। রোজাদারকে সবসময় স্মরণ রাখতে হবে যে শুধু অভুক্ত থাকাই বা পিপাসার্থ থাকাই রোজার উদ্দেশ্য নয়, বরং তার খোদার স্মরণে নিমগ্ন থাকা হল এর উদ্দেশ্য, যেন খোদার সাথে এক নিবিড় সম্পর্ক স্থাপিত হয় আর জগৎ বিমুখতার বৈশিষ্ট্য মানুষের মাঝে অর্জন হয়। অতএব রোজার উদ্দেশ্য হল যে আহার দেহকে লালন করে তা পরিত্যাগ করে সেই খাদ্য গ্রহণ করা যা আত্মার প্রশান্তি ও পরিতৃপ্তির কারণ হয়। আর যারা শুধু প্রথাগত ভাবে নয় বরং খোদার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রোজা রাখে তাদের, যারা শুধু প্রথাগত ভাবে নয় বরং খোদার সন্তুষ্টি লাভের জন্য রোজা রাখে তাদের উচিত খোদার প্রশংসা পাবে স্মরণে মগ্ন থাকা, যার ফলে যার মাধ্যমে দ্বিতীয় প্রকারের খাদ্য লাভ হয়। তো মুসলিম ইসলামের এই উদ্ধৃতিতে তিনি বলেন যে মানুষ যত কম খায় তত বেশি আত্মশুদ্ধি লাভ হয়। কেউ হয়তো ভাবতে পারে যে শুধু অভুক্ত এবং পিপাসার্থ থাকার নামেই হল আত্মশুদ্ধি। এই ভুল ধারণা দূর করার জন্য তিনি বলেন যে শুধু অভুক্ত থাকা বা পিপাসার্থ থাকাই আত্মশুদ্ধি নয় আর এর ফলে রোজার উদ্দেশ্য সিদ্ধি হয় না। এটি কোরআনের নির্দেশ এবং কোরআনী আয়াতের পরিপন্থী ধারণা। রোজার উদ্দেশ্য হল তাকওয়া লাভ করা, তাকওয়া অর্জন। তিনি বলছেন যে যদি খোদার সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রেখে থাকো তাহলে রোজার পুরো সময়টা যত ঘন্টার রোজাই হোক না কেন পুরো সময়টা খোদার স্মরণে অতিবাহিত করো। অন্যত্র তিনি বলেন যে কোন কোন যোগীর ভিতরও যোগীদের মাঝেও দেখা যায় যে ক্ষুধার্ত এবং অভুক্ত আর পিপাসার্থ থাকলে দিব্যদর্শনের অভিজ্ঞতা তারাও লাভ করে, কিন্তু এক মুসলমানের জীবনের উদ্দেশ্য এটি নয়। এক মোমেনের জীবনের উদ্দেশ্য হল তাবাত্তুল এবং ইনকিদা, আর এটি অর্জিত হয় আল্লাহর ইবাদত এবং আল্লাহর স্মরণে রত থাকলে। আর এর সবচেয়ে উত্তম মাধ্যম হল নামাজ, যা আত্মাকে পবিত্র করে, যা খোদার নৈকট্য লাভের কারণ হয়। তাই প্রকৃত রোজা সেটি যাতে কম আহারের পাশাপাশি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খোদার সন্তুষ্টির খাতিরে বৈধ বস্তু গ্রহণ করা থেকে, ভোগ করা থেকে বিরত থাকা, এটি তাকওয়া। আর এইসব এটি করে শুধু জাগতিক কাজে সময় ব্যয় করবেন না, বরং নামাজ এবং খোদার স্মরণ ও জিকরে ইলাহির প্রতি পূর্ণ মনোযোগ নিবদ্ধ করবে। ইতিপূর্বে নামাজ জমা পড়লে বা কোনো সময় কাজা পড়ে থাকলে রোজার দিনগুলোতে
জিকরে ইলাহি আর ইবাদত
এদিকে বিশেষ মনোযোগ নিবদ্ধ হওয়া চাই, যেন জিকরে ইলাহি আর ইবাদত অন্য সব কিছুর উপর প্রাধান্য পায়। তিনি বলেন যে খোদার প্রশংসার প্রতি মনোযোগ। আমরা যখন আলহামদুলিল্লাহ বলি এটি শুধু মৌখিক কোন বাক্য বা বলি সর্বস্ব কোন বাক্য না হয়, তিনি এদিকে মনোযোগ আকর্ষণ করেন যে আলহামদুলিল্লাহ যখন বলো দৃষ্টি যেন এদিকে নিবদ্ধ থাকে যে প্রশংসা শুধু মহান আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত তারই বিশেষত্ব। মাথায় যেন এটি থাকে যে সকল প্রশংসা খোদার পবিত্র সত্তার প্রাপ্য, আর সমস্ত প্রশংসা তার দিকেই প্রত্যাবর্তন করে, তার সত্তা থেকে উৎসারিত হয় তার দিকে ফিরে যায়। আমরা সেই খোদার প্রশংসা করি যিনি ভ্রষ্টদের পথের দিশা দিয়ে থাকেন। অতএব আমরা সারা বছর যদি যথাযথ ভাবে খোদার সামনে অবনত না হই, না ঝুঁকি, তাহলে এই মাস যেন আমাদের সঠিক পথের দিশা দেয়, যেন ভবিষ্যতে ভ্রষ্টতা থেকে রক্ষা পেতে পারি আর আল্লাহর প্রশংসার কল্যাণে কল্যাণ মণ্ডিত হয়ে তাকওয়ার পথ অবলম্বন করতে পারি। তিনি আলাইহিস সালাম এদিকে আমাদেরকে পথ দেখিয়েছেন, এই শিক্ষাও বলেছেন যে আল্লাহর প্রশংসা করার সময়, প্রশংসার গান গাওয়ার সময় যেন এটি মাথায় থাকে যে সকল সম্মান খোদার হাতে। তো এই রমজানে এই দোয়া করা উচিত যে সে সমস্ত নেক কর্ম, সে সকল নেক কাজ করার আল্লাহ তাআলা তৌফিক দেন যা তার নৈকট্যের কারণ হয়ে থাকে, আর জাগতিক সম্মান এবং আত্মশ্লাঘার প্রতি যেন আমরা আকৃষ্ট না হই, অহংকার বোধের দিকে যেন আকৃষ্ট না হই আল্লাহর প্রশংসা করতে গিয়ে। এটিও স্মৃতিপটে থাকা উচিত যে আমরা আমাদের পুরো অবলম্বন হলেন আমাদের আল্লাহ, কোন জাগতিক ব্যক্তি বা বস্তুর উপর নয়। আবার বলেছেন যে আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতার গুণগানের প্রতি রমজানে দৃষ্টি রাখা শুধু সুবহানাল্লাহ বলা যথেষ্ট নয়, বরং যেখানে খোদার পবিত্রতার উল্লেখ বা বর্ণনা হবে সেখানে একই সাথে এই বেদনা বেদুর দোয়া হৃদয় থেকে উদ্ভূত হওয়া উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকারের জাগতিক কলুষ থেকে, নোংরামি থেকে মুক্ত রাখুন। আরে রমজান আমাদের মাঝে প্রকৃত অর্থে তাকওয়া সৃষ্টিকারী যেন হয়। তিনি বলেন যে তাহলিল করো, অর্থাৎ এত দৃঢ় বিশ্বাসের সাথে দোয়া করো যে ইবাদতের যোগ্য সত্তা হলেন একমাত্র আল্লাহ। কেউ যদি কোন প্রকারের ক্ষয়ক্ষতি থেকে আমাদের রক্ষা করতে পারে তাহলে তিনি হলেন একমাত্র আল্লাহ। যখন আমাদের কোন অবলম্বনের প্রয়োজন হয়, সাপোর্টের প্রয়োজন হয়, আল্লাহ তাআলাই হলেন আমাদের, হবেন আমাদের অবলম্বন। আর মানুষের কোনো না কোনো সাপোর্ট বা সাহায্যকারীর প্রয়োজন থেকেই থাকে, তাই এই প্রকৃত মাবুদ বা উপাস্যের প্রতি বা তার দিকেই সবসময় মনের ঝোঁক থাকা আবশ্যক। রমজানে রোজার পাশাপাশি দোয়া করা উচিত যে হে আল্লাহ, তুমি সর্বদা নিজ নিরাপত্তার বেষ্টনীতে আমাদের রেখো। রোজার সাথে তুমি যেই পরিবর্তন রোজার কল্যাণে কল্যাণ মণ্ডিতদের জন্য অবধারিত করেছ তা থেকে আমাদেরকে অংশ দিও, আর সেই অংশ যেন সারা জীবন আমাদের কল্যাণ মণ্ডিত করে, আমাদেরকে কল্যাণে সিক্ত করে। তিনি বলেন যে তোমাদের এই প্রশংসা এবং খোদার পবিত্রতার এই গুণগান এবং খোদার একত্ববাদের ঘোষণা যেন তাবাত্তুলের অবস্থায় হয়। আর তাবাত্তুলের অর্থ হল খোদার সন্তুষ্টির জন্য নিজেকে সকল কামনা বাসনা থেকে দূরে রাখা, কামনা বাসনার সাথে সম্পর্ক ছিন্ন করা, আল্লাহর সাথে পুরো বিশ্বস্ততার সম্পর্ক স্থাপন, এর নাম হল তাবাদ্দুল। তিনি আরো বলেন যে রোজার ফলে এনকেতা অর্জিত হওয়া আবশ্যক সকল জাগতিক ভোগ বিলাস সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগী হও। এটি যদি হয় তাহলে সেই লক্ষ্য অর্জিত হবে যা আল্লাহ উল্লেখ করেছেন, অর্থাৎ রোজাদার তাকওয়া লাভ হবে প্রকৃত রোজা রাখলে। অতএব দুদিন থেকে যে রোজা চলছে আর 29-30 দিন এই রোজা থাকবে আমাদের সাথী হিসেবে, আর এটি তখনই কল্যাণকর হতে পারে যদি লক্ষ্য এবং ওই উদ্দেশ্য আমরা সামনে রাখি। আর এই উদ্দেশ্য এবং লক্ষ্য এত বড়, এত মহান যে এটি অর্জনের জন্য অগাধ পরিশ্রমের প্রয়োজন, রোজার দায়িত্ব পালনেরও প্রয়োজন আছে, আর অন্যান্য ইবাদতের যে দায়িত্ব রয়েছে তাও করা আবশ্যক, আল্লাহর সৃষ্টির প্রাপ্য অধিকার প্রদানও আবশ্যক। কেননা এসব কিছু সম্মিলিত ভাবে প্রদান এবং পালনের নামেই হল তাকওয়া। স্মরণ রাখতে হবে যে আমি যেভাবে আমার বন্ধুর ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করেছে, পূর্ববর্তীরা ধর্মীয় বিধিনিষেধ মেনে চলা ছেড়ে দিয়েছে, আল্লাহ যে সমস্ত বিধিনিষেধ আরোপ করেছেন তার সন্তুষ্টি অর্জনের জন্য সেইগুলোকে অবজ্ঞা করে বাহ্যিক জাগতিক আখলাক বা সৌজন্য বোধকে তারা গুরুত্ব দিয়েছে বা দিচ্ছে। রোজা যেভাবে তাদের জন্য আবশ্যক করা হয়েছিল বা রোজা রাখার যে রীতি তাদেরকে শিখানো হয়েছিল সেটিও তারা ছেড়ে দিয়েছে। তাই রোজা যা একটি ইবাদত যার উদ্দেশ্য হল তাকওয়ায় উন্নতি এবং খোদার সন্তুষ্টি অর্জন সেটিও এখন পরিত্যক্ত হল। যদি সূক্ষ্ম দৃষ্টিতে আমরা দেখি তাহলে এটিও এক ধরনের শেখ বা পৌত্তলিকতা, বাহ্যত জাগতিক আখলাক বা সদ্ব্যবহারের নামে সৌজন্য বোধের নামে মেজবানকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর নির্দেশকে অবজ্ঞা করা, খোদার প্রতিদ্বন্দ্বিতায় যাকেই গুরুত্ব দেওয়া হবে এর ফলে ধীরে ধীরে আল্লাহ তাআলার সত্তা লোপ পেতে থাকে এবং শিরিক খেয়ে যায় এবং জয়যুক্ত হয়। আল্লাহ বলছেন যে তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা আবশ্যক ছিল, এটি তোমাদেরই কোন একক বৈশিষ্ট্য বা বিশেষত্ব নয়, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পূর্ববর্তী জাতিসমূহের অবস্থা বিকৃত হতে থাকে, তারা খোদার নির্দেশের প্রকৃত স্পিরিট এবং উদ্দেশ্যকে ভুলে গেছে, শুধু লোক দেখানো কাজেই বাকি ছিল। এই দৃষ্টান্তের মাধ্যমে মুসলমানদেরকে এই শিক্ষাও দেওয়া হয়েছে যে সেই সকল মুসলমান যারা রোজার প্রকৃত মর্ম উদ্দেশ্য বোঝা এবং আল্লাহর প্রতি সম্পূর্ণভাবে ঝোঁকা, আল্লাহ তাআলার হামদ প্রশংসা করা এবং আল্লাহর ইবাদতের পরিবর্তে শুধু নিজেদের রোজা নিয়ে অহংকার করে, তাদের রোজা কেবল সে ধরনের অন্তঃসার শূন্য রোজাই থেকে যাবে যা পূর্ববর্তীদের ছিল। যদি উদ্দেশ্য তাকওয়া না হয় তোমাদের অবস্থাও তাই হবে যা পূর্ববর্তী ধর্মের মান্যকারীদের হয়েছে। কতক নামধারী বুজুর্গ ফরজ ছাড়া নফল রোজাও রাখে এবং তাও বলে বেড়ায়, অথচ নফল সচরাচর অপ্রকাশিত ইবাদত হয়ে থাকে এমন লোকদের কথা হযরত বসে বদ উল্লেখ করেছেন। মেহমান আসলে খাবার আনিয়ে বলে যে আপনি খান, আমার কিছু অসুবিধা আছে, বা যা খাবারের সময় কারো ঘরে গিয়ে উপস্থিত হয়, মেজবান কিছু খাওয়াতে গেলে বলে যে না না আমি খেতে বা পান করতে পারবো না, আমার অসুবিধা আছে, অর্থাৎ অব্যক্ত শব্দের মাধ্যমে উদ্দেশ্য হয়ে থাকে নিজের রোজা কথা প্রকাশ করা। এমন রমজানেও এমন রোজাদার রয়েছে যারা রোজা দীর্ঘ হওয়ার বিভিন্ন অজুহাত করে থাকে, যেমন আজকাল অনেকে রোজা লম্বা হওয়ার কারণে বলে বেড়াবে যে রোজা লম্বা নয়, বরং তারা বলে বেড়ানো হলো তাদের উদ্দেশ্য আর নিজেদের বুজুর্গি প্রকাশের জন্য, বুজুর্গি দেখানোর জন্য সেহেরি ইফতারির কাহিনী বলে বেড়ায়, বলে যে যত সামান্য খাবার খাই, যত সামান্য ইফতারি করি আর যত সামান্য সেহেরি খেয়ে রোজা রাখি। এতে সন্দেহ নেই যে অনেক সময় এমন কথা অকৃত্রিম ভাবে প্রকাশ পেয়ে যায়, এতে কোনো কৃত্রিমতার মিশ্রণ থাকে না, কিন্তু অনেকে এমন আছে যারা সেটি পরিকল্পিত ভাবে বলে বেড়ায় যেন তাদের কম খাওয়ার অন্যদের উপর প্রভাব পড়ে। কতক মানুষ তো এমনও আছে নামধারী আলেমদের মাঝে ও আহমদীদের ভিতর যারা ধর্মের তথাকথিত বেদনায় খাবারের কমিয়ে দেওয়ার কথা বলে বেড়ায় এমন একজন নামধারী আলেমের কথা এক আহমদী বন্ধু শুনিয়েছেন। তিনি বলেন যে আলেম বড় ভালো বক্তা ছিলেন, আমাদের জামাতের বিরুদ্ধে সবসময় ধোঁয়াদার বক্তৃতা করত, বিশুদ্ধার করত। সেই ও আহমদী বন্ধুর কাছে গিয়ে আলেম সাহেব অবস্থান করেন। সেই ও আহমদী বন্ধু তার মুরিদ এবং ভক্ত ছিলেন, তিনি তার আতিথ্য করেন, মোরগ রোস্ট রাখেন নাস্তার সময়ও। সে বন্ধু বলেন এই যে বক্তা এবং আলেম তিনি সকালে তিনটি মুরগির রোস্ট খেয়ে ফেলেন। আলেমেরা অবশ্যই ভোজন রসিক হয়ে থাকেন। যাই হোক, এরপর ছিল তার জলসা, জলসায় বক্তৃতা করার ছিল তার। বক্তৃতা করতে যান, সেখানে জনসমুদ্রে মানুষকে প্রভাবিত করার জন্য কথা এইভাবে আরম্ভ করেন যে এই ধর্মের সেবক তিনি সৈয়দ ছিলেন। তিনি বলেন যে রসুলের এই দহিত্রের মুখে উম্মতের বেদনায় সকাল থেকে একটা শস্য দানা পর্যন্ত প্রবেশ করেনি, একটা ভাত পর্যন্ত প্রবেশ করেনি। সেই আমাদের বন্ধু বলেন যে আমি তার সামনে বসেছিলাম, আমার সামনে কথাগুলো বলছিলেন, অথচ কিছুক্ষণ আগে আমার ঘর থেকে তিনটি মুরগি রোস্ট করা মুরগি খেয়ে এসেছে। সে আলেম আসলে ঠিকই বলেছিলেন যে চাল তো উনি খাননি, তিনটি মুরগি খেয়েছিলেন, তিনটি রোস্ট করা মুরগি মোরগ খেয়েছিলেন। তো এমন মুসলমান আলেম আছে যাদের ধর্মের জন্য যে বেদনা, তাদের ইবাদত, তাদের রোজা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হয় না, বরং লোক দেখানোর উদ্দেশ্যে হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের প্রত্যেক বা প্রতিটি ইবাদতের উদ্দেশ্য তাকওয়া হওয়া উচিত। যদি তোমাদের ইবাদত কেবল বাহ্যিক বহির প্রকাশ হয় ইবাদতের, তাহলে এই লোক দেখানো রোজার ফলে পূর্ববর্তীরা কোন পুরস্কার পায়নি আর এখনো পাবে না। হ্যাঁ, হ্যাঁ, রোজা রেখে দুনিয়ার লোকদের প্রভাবিত যদি করার উদ্দেশ্য হয়, প্রতাপান্বিত করার উদ্দেশ্য হয়, তাহলে এটি তোমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য, তা অর্জিত হয়েছে। আল্লাহর দরবারে কোন পুরস্কার পাবে না। আল্লাহর দরবারে যদি কোন পুরস্কার চাও, রোজার প্রতিদান চাও, তাহলে তাকওয়া ছাড়া এটি অর্জিত হতে পারে না। আর তাকওয়া সম্পর্কে শুধু সিদ্ধান্ত আল্লাহ দিতে পারেন যে কে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত আর কে তাকওয়া বঞ্চিত। এক মোমেন যদি এভাবে চিন্তা করে আর নিজের রোজা এভাবে অতিবাহিত করার চেষ্টা করে, তাহলে এই রোজা খোদার সন্তুষ্টি নিয়ে আসবে, সন্তুষ্টির কারণ হবে। আর এই রোজা মানুষের আত্মসংশোধনের কারণ হবে, ভবিষ্যৎ নেকি এবং পুণ্যকর্মের কারণ হবে। এমন মানুষ সে সকল লোকদের অন্তর্ভুক্ত হবে যাদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান এবং আত্মজিজ্ঞাসা, আত্মবিশ্লেষণের চেতনায় রোজা রাখে, তার অতীত পাপ ক্ষমা করে দেয়া হয়। আর আল্লাহ তাআলা এই কথাও বলেছেন যে রোজা আমার সন্তুষ্টির জন্য রাখা হয়। যারা এমন এভাবে রোজা রাখে, এমন রোজাদারদের পুরস্কার এবং প্রতিদান আমি নিজেই হয়ে যাই। অর্থাৎ এমন রোজাদার যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, তাদের পুরস্কার এবং প্রতিদান কি হবে তা কেবল আল্লাহই জানেন। অর্থাৎ অশেষ আল্লাহ তাআলা এত দয়ালু, তিনি যখন দান করার ইচ্ছা করেন অঢেল দেন। তো এই রোজা বা এই ধরনের রোজা আমাদের প্রত্যেককে রাখার চেষ্টা করা উচিত, সেই রোজা নয় যার
রমজান কি
রমজানে সবাই রোজা রাখে, সেহের জন্য উঠে, তখন একটা বিশেষ পরিবেশ, একটা পরিবেশ, একটা পরিস্থিতি সৃষ্টি হয়, একটা সেই স্রোতে গা ভাসিয়ে দেয়া এটা রোজার উদ্দেশ্য নয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষুধার্ত থাকা কেন রোজার উদ্দেশ্য না হয়, বরং তাকওয়ার সন্ধান রোজার উদ্দেশ্য হওয়া উচিত। খোদার সন্তুষ্টি অর্জন রোজার উদ্দেশ্য হওয়া উচিত, সেই রোজা রাখা উদ্দেশ্য হওয়া উচিত যা ঢাল হিসেবে কাজ করবে, সেই রোজা উদ্দেশ্য হওয়া উচিত যা সকল অনিষ্ট থেকে রক্ষা করবে এবং সকল কল্যাণের দ্বার উন্মুক্ত করবে। আর এমন রোজা হওয়া উচিত যা শুধু দিনের অনাহার যাপন নয়, বরং সেই রোজার রাত হবে তাহাজ্জুদে সজ্জিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানের রোজার রাতের অসাধারণ গুরুত্ব বর্ণনা করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি রমজানের রাতে উঠে নামাজ পড়ে তার পাপ ক্ষমা করে দেয়া হয়। আর রোজা শুধু ধর্মীয় অনিষ্ট থেকে রক্ষা করে না বা শুধু ধর্মীয় কল্যাণের পথ খুলে না, বরং জাগতিক অনিষ্ট বা জাগতিক ক্ষয়ক্ষতি থেকেও রক্ষা করে, জাগতিক কল্যাণেরও কারণ হয়। যেমন একটি কল্যাণের কথা, একটি উপকারিতার কথা বিজ্ঞানীরা স্বীকার করে, ডাক্তারেরও বলে, বিজ্ঞানীদের একটা শ্রেণী মানে তারা বলে বছরের এক মাস খাদ্য পানীয়কে নিয়ন্ত্রণ করা এটি মানুষের স্বাস্থ্যের জন্য কল্যাণকর, এটি একটি কল্যাণ, এটি একটি উপকারিতা যা রোজার ফলে লাভ হয়। তাই নিয়ত যদি খোদার সন্তুষ্টি অর্জন হয়ে থাকে তাহলে দৈহিক উপকারিতার দিকও সামনে আসে, এছাড়া আরো অনেক কল্যাণকর দিক রয়েছে। এছাড়া রোজা যদি তাকওয়া অর্জনের জন্য রাখা হয়, যে রমজান তাকওয়া অর্জনের জন্য মানুষ যাপন করে তা সমাজের সৌন্দর্যেরও কারণ হয়, পরস্পরের জন্য ত্যাগের প্রেরণা এবং চেতনা উন্নত হয়, দরিদ্র ভাইদের অভাব অনটনের ব্যাপারে সচেতনতা জাগ্রত হয়, আর এটি হওয়া আবশ্যক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উত্তম আদর্শ আমাদের সামনে আছে এই সম্পর্কে, আর তার থেকে এটি বোঝা যায় যে তিনি রমজান মাসে সদকা খায়রাত এত বেশি করতেন যে প্রবল ঝড়বায়ুর তুলনায় বেশি গতি হতো এক্ষেত্রে তার। মোমেনের উচিত এই সুন্নত অনুসরণ করা, নিশ্চয় এটি সমাজে অস্বস্তি এবং ব্যাকুলতার উৎকণ্ঠা দূরীভূত করার কারণ হয়। মোমেনের হৃদয়ে অন্য মোমেনের জন্য, যে দুর্বল এবং অভাবী ভাইয়ের জন্য নমনীয়তা, কোমলতা এবং ভালোবাসার প্রেরণা সঞ্চারের কারণ হয়। এক মোমেন গরিব ভাইয়ের, গরিব ভাইয়ের হৃদয়ে আর্থিকভাবে সচ্ছল ভাইয়ের জন্য কৃতজ্ঞতার চেতনা বোধ জাগ্রত হয়। যে রোজার অধিকার, রোজার দায়িত্ব পালন পাশাপাশি তার প্রতি গরিবের প্রতি দায়িত্ব পালন করে, যে রোজা তাকওয়া অর্জনের উদ্দেশ্যে হয়ে থাকে, যে রোজা খোদার সন্তুষ্টি অর্জনের জন্য হয়ে থাকে, তাতে মানুষের পরিশ্রমের অভ্যাস পড়ে। সেহেরি এবং ইফতারিতে কম খাওয়ার উদ্দেশ্য অন্যদের সামনে প্রকাশ করা হয় না, বরং উদ্দেশ্য হয়ে থাকে বাহ্যিক রুটি কম করে আত্মশুদ্ধির দিকে মনোযোগ নিবদ্ধ করা। তো যারা এই সন্দেহে লিপ্ত যে কম খেলে আমরা দুর্বল হয়ে যেতে পারি, আর এই কারণে সেহেরি এবং ইফতারের সময় তারা অনেক বেশি খাবার খায়, তাদের জন্য এতে শিক্ষণীয় দিক আছে যে খাবার নিয়ন্ত্রণ করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে অনর্থক ফিতনা ফাসাদ এবং বিশৃঙ্খলার আশঙ্কা থাকে বা মনোমালিন্য সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে বা আশঙ্কা দেখা দেয়, সেখানে রোজাদারকে নসিহত করেছেন যে তুমি এমন ক্ষেত্রে এমন আশঙ্কা দেখা দিলে বলো যে নিসা এমন, অর্থাৎ আমি রোজা রেখেছি, আমি রোজাদার। এতে তাকওয়ার পথ চিহ্নিত করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রোজার দায়িত্ব পালনের জন্য, তাকওয়া অর্জনের জন্য নিজের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা আবশ্যক। তুমি ঝগড়া বিবাদ থেকে নিজেকে বাঁচাতে হবে যেন রোজার উদ্দেশ্য অর্জিত হতে পারে, গীবত পরচর্চা এড়িয়ে চলতে হবে যেন রোজার উদ্দেশ্য অর্জিত হয়, তোমাকে মিথ্যা বলা থেকে বিরত থাকতে হবে যেন রোজার লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জিত হয়। তাই রোজাদারের মুখের বা জিহ্বার অন্যায় ব্যবহার থেকে বিরত থাকতে হবে রোজাদারকে। এক মাসের এক মাস নিজের জিহ্বা বা মুখকে নিয়ন্ত্রণে রাখা এবং অন্যায় ব্যবহার থেকে বিরত থাকার অভ্যাস যা তাকওয়া অর্জনের জন্য আবশ্যক, এটি ভবিষ্যৎ জীবনে অনেক পাপ এবং ভুল ভ্রান্তি থেকে মানুষকে রক্ষার বা বাঁচানোর কারণ হয়। অবিচলতার সাথে এক মাস রোজা রাখলে পাপ থেকে বাঁচার অভ্যাস গড়ে ওঠে, তাকওয়ার উপর স্থায়ীভাবে বিচরণের অভ্যাস গড়ে ওঠে, তাকওয়ার অভ্যাস সৃষ্টি হয়, আর এই অভ্যাসেই সত্যিকার্থে রোজা এবং এক মাস সিয়াম সাধনার উদ্দেশ্য, নতুবা কেবল বছরে এক মাস নেক কাজ করা আর আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা আর এগারো মাস যাচ্ছে তাই করা, দুনিয়ার পাপে লিপ্ত হওয়া, এর ফলে তো কোন উদ্দেশ্য অর্জিত হল না, উদ্দেশ্য সাধন হল না। তাই এক মাসে প্রত্যেককে নিজের অবস্থা খতিয়ে দেখতে হবে, আত্মজিজ্ঞাসার চেতনায় রোজার প্রকৃত উদ্দেশ্যকে বুঝতে হবে, তাকওয়ার পথ সন্ধানের চেষ্টা করতে হবে, হালাল এবং বৈধ বস্তু আল্লাহ সন্তুষ্টির জন্য পরিত্যাগের যে অভিজ্ঞতা লাভ হবে তাকে নিজের ভিতর সার্বজনীন নৈচ চারিত্রিক পরিবর্তনের কারণ হিসাবে ব্যবহারের প্রয়োজন আছে। নিজের গরিব ভাইদের সাহায্যের প্রতি যে মনোযোগ নিবদ্ধ হবে সেটিকে জীবনের স্থায়ী বৈশিষ্ট্য করে নেয়ার প্রতি মনোযোগ প্রয়োজন, চেষ্টার প্রয়োজন। অতএব রোজা রমজান মাসে ইবাদত এবং কোরবানির যে বিশেষ পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি হয় সেটিকে স্থায়ীভাবে অবলম্বনের প্রয়োজন, যেন আমরা যারা মুত্তাকিদের শ্রেণীভুক্ত হয়েছে তাদের অন্তর্ভুক্ত হতে পারি। এ মাসে আমাদের সকল শক্তি সামর্থ্য নিয়োজিত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা উচিত। এটি আমাদের প্রতি খোদার বিশেষ অনুগ্রহ যে রমজানে আল্লাহ তাআলা জান্নাতের দ্বার খুলে দেন আর দোজখের দরজা বন্ধ করে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। আমাদের চেষ্টা করা উচিত এ মাসে ইবাদত, আত্মশুদ্ধি এবং মানুষের অধিকার প্রদানের মাধ্যমে জান্নাতের এই দ্বার পথে প্রবেশের চেষ্টা করা বা জান্নাতের এই দরজা পথে জান্নাতের প্রবেশের চেষ্টা করা উচিত, তা আবার যেন সবসময় খোলা থাকে, আল্লাহ দরবারে তওবা এবং ইস্তেগফারের সাথে যেন ঝুঁকতে পারি, আর সে সকল সৌভাগ্যবান লোকদের অন্তর্ভুক্ত যেন হই যাদের তওবা গ্রহণ করে আল্লাহ তাআলা সেই মায়ের তুলনায় বেশি আনন্দিত হন, যতটা আনন্দ এক মা তার হারানো বাচ্চা হস্তগত হওয়ার পর পেয়ে থাকেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন আমরা যেন খোদার সেই স্নেহ অর্জন করতে পারি, আর আল্লাহ তাআলাকে আমরা এই রমজানে সেই মায়ের তুলনায় বেশি সন্তুষ্ট করতে আনন্দিত মা তার হারানো বাচ্চা পেয়ে হয়ে থাকেন। কিন্তু যেভাবে এই কথা পূর্বেও বারবার এসেছে যে খোদাকে সন্তুষ্ট করার জন্য তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে আমাদের ইবাদত করতে হবে, যে সকল ইবাদতের ভিতর ফরজ ইবাদতও রয়েছে নফল ইবাদতও রয়েছে, এই ফরজ এবং নফল ইবাদতের মানকে উন্নত করতে হবে, রোজার দায়িত্ব আমাদের পালনের চেষ্টা করতে হবে, বান্দাদের অধিকার প্রদানের প্রতি মনোযোগী হতে হবে, আল্লাহ তাআলা শুধু নিজ কৃপায় নিজ অনুগ্রহে রমজানে সবকিছু আমাদেরকে অর্জনের এবং আমাদের দায়িত্ব পালনের তৌফিক দান করুন। জুমার পর আমি কিছু জানাজা পড়াবো, কিছু গায়েবানা জানাজা রয়েছে, কিছু হাজির জানাজা, হাজির জানাজা এসে গেছে কিনা হুজুর জিজ্ঞেস করলেন। এরফানা শুকুর সাহেবা, ডক্টর মিয়া আব্দুস শুকুর সাহেবের স্ত্রী, 2013 সালের 9 জুলাই সংক্ষিপ্ত অসুস্থতার পর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেখ জাকাউল্লাহ সাহেবের কন্যা, যিনি হযরত মুসলিহ মওদের হাতে বয়াত করেছিলেন, তার বিয়ে জামাতের মুখলেস পরিবারে হযরত মুন্সি আব্দুল আজিজ সাহেব রাদিয়াল্লাহু আনহু, তার স্বামীর নানা এবং মৌলভী মোহাম্মদ দিন সাহেব সাধারণ জমানে আহমদিয়া সাবেক সদর, এবং হযরত মৌলভী রহমত আলী, তাদের উভয় সাহাবি ছিলেন। মৌলভী মোহাম্মদিন সাহেব এবং হযরত মৌলভী রহমত আলী উভয় ছিলেন হযরত মুসলিহ মওদের সাহাবি, আর রহমত আলী সাহেব ইন্দোনেশিয়ার মুবাল্লিগ ছিলেন। তার স্বামীর খালু ছিলেন হযরত মৌলভী রহমত আলী সাহেব। মরহুমা অত্যন্ত নেক, পুণ্যবতী, নিজ গণ্ডিতে মানুষের উপর গভীর প্রভাব রাখতেন, সর্বজনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন, বাচ্চাদেরকে জামাতের সাথে বিশ্বস্ততা এবং দৃঢ় সম্পর্কে নসিহত করতেন। তিনি মুসিও ছিলেন। তিনি স্বামী ছাড়াও 3 মেয়ে এবং 2 ছেলে রেখে গেছেন। তার এক ছেলে জনাব ডক্টর ওমর আহমদ সাহেব সাহেবকে 28 মে 2010 সনে লাহোরে শাহাদতের সৌভাগ্য পেয়েছেন। তিনি হাজির হল এক মেয়ের মলিহা আঞ্জুম, নসির আঞ্জুম আহমদ আঞ্জুম সাহেবের কন্যা, ওয়ালটন স্টোর, 9 জুলাই 2013 সনে দীর্ঘ অসুস্থতার পর ইন্তেকাল করেছেন। বয়স ছিল 5 বছর। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়াকিফায় নও ছিলেন তিনি। গায়েবানা জানাজা হবে জনাব মৌলানা আব্দুল করিম শর্মা সাহেবের, কয়েক সপ্তাহ পূর্বে ইন্তেকাল করেছেন তিনি। 1918 সনের 26 মে তিনি কাদিয়ানে জন্মগ্রহণ করেন। তার পিতা হযরত শেখ আব্দুর রহিম শর্মা সাহেব রাদিয়াল্লাহু আনহু হযরত মসীহ মওউদের সাহাবী ছিলেন, হিন্দুদের মধ্য থেকে ইসলাম গ্রহণ করেন। তার পূর্বের নাম ছিল কৃষ্ণ লাল। 1904 সনে হযরত মসীহ মওউদের হাতে বয়াত করেছেন এবং আহমদীয়ত গ্রহণ করেন। তার মা হযরত আয়েশা বেগম সাহেবা, যিনি হযরত উম্মুল মুমিনীন রাদিয়াল্লাহু আনহা যাকে পেলেছেন, তার মা হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহা এবং হযরত মির্জা শরীফ আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহুর বাচ্চাদের দুধ খাইয়েছেন। এভাবে তাদের দুধ মাও ছিলেন। তার দাদিকে আল্লাহ তাআলা ইসলাম গ্রহণের সুযোগ দিয়েছেন। তার পিতার পর তিনিও পূর্বে হিন্দু ছিলেন। মৌলভী আব্দুল করিম শর্মা সাহেবের নানা হযরত গরমদাদ খান সাহেব রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহাবী হযরত মসীহ মওউদ। অনুরূপভাবে তার নানী জনাব মহতারমা সুলতান বিবি সাহেবাও হযরত মির্জা বশির আহমদ সাহেবের দুধমা ছিলেন। তার দুই ভাতিজা শিকারপুর যারা আব্দুর রশিদ সাহেবের পুত্র ছিলেন, শেখ মুজাফর এবং শেখ মুবারক, শিকারপুরে পাকিস্তানে তারা শাহাদাতের প্রথম মর্যাদাও লাভ করেছেন। শর্মা সাহেব প্রাথমিক শিক্ষা কাদিয়ানে অর্জন করেন। মৌলভী ফাজেলের পর জামিয়া আহমদিয়ায় ভর্তি হন। আলফাজল অফিসে তিনি কাজ করার খেদমতে তৌফিক পেয়েছেন। 1939 সালের খিলাফত জুবলির জলসায় খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু পতাকার হেফাজতের যারা দায়িত্বে নিয়োজিত ছিল তাদের মাঝে তিনি তাকে অন্তর্ভুক্ত করেন। 26 বছর বয়সে জীবন উৎসর্গ করেন তিনি। 3-4 বছর প্রথম দিকে ব্রিটিশ আর্মিতে তিনি কাজ করেছেন। যুদ্ধের অব্যবহিত পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পর মুসলিহ মওউদের নির্দেশে তিনি কাদিয়ানে এসে যান আর আফ্রিকায় যাওয়ার প্রস্তুতি নেন। জানুয়ারি 1948 সনে 5 মুবাল্লিগদের কাফেলায় পূর্ব আফ্রিকার উদ্দেশ্যে যাত্রা করেন। প্রায় 29 বছর সেখানে ধর্মের খেদমতে নিয়োজিত ছিলেন। 1961 সনে যখন পূর্ব আফ্রিকা 3 দেশে বিভক্ত হয় তখন তিনি ইউগান্ডার আমির এবং মিশনারি ইনচার্জ নিযুক্ত হন। অনুরূপভাবে দুবার কেনিয়ার আমির এবং মিশনারি ইনচার্জ হিসাবেও কাজের সুযোগ হয়েছে। 1978 থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন, 10 বছর ন্যাশনাল মজলিসে আমেলা সেক্রেটারি তাবলিগ এবং সেক্রেটারি তরবিয়ত এবং সেক্রেটারি ইস্তানতা হিসাবে কাজের সৌভাগ্য হয়। সবসালা জুবলি সময় ইংল্যান্ডের জুবলি প্ল্যানিং কমিটির সদস্য ছিলেন, মজলিসে ইন্তেখাবে খেলাফত কমিটির সদস্যও ছিলেন। তিনি আত্মজীবনীতে লিখেছেন, এটি এমন একটি ঘটনা যা তার পিতার আন্তরিকতা আর পিতার আবেগের প্রতি তার শ্রদ্ধাবোধ এই ঘটনায় ফুটে উঠে। তিনি বলেন, আমি মাদ্রাসায় আহমদিয়ার চতুর্থ বা পঞ্চম ক্লাসে পড়তাম, কোন কারণে মাদ্রাসার প্রতি আমি বিতশ্রদ্ধ হয়ে যাই। মাদ্রাসা ছেড়ে হাই স্কুলে ভর্তি হওয়ার আমার ইচ্ছা হয়। সেই সময় আমার দুজন ক্লাস ফেলো যারা জনাব ইব্রাহিম বাকাপুর হিসাবে সন্তান ছিলেন, তারা মাদ্রাসায় আহমদিয়া ছেড়ে হাই স্কুলে ভর্তি হন। এই কারণে আমারও আগ্রহ জাগে। আমি একবার আমার এই বাসনা আমার পিতার সামনে ব্যক্ত করি, কিন্তু তিনি কোনো মনোযোগ দেননি। একদিন সকালে আমরা চুলার পাশে বসেছিলাম, তাকে বললাম যে আপনি আমার অন্যান্য ভাইদের হাই স্কুলে ভর্তি করেছেন আর আমাকে কেন মাদ্রাসায় আহমদিয়া পড়াচ্ছেন। আমার পিতা বললেন যে দেখো, আমি হিন্দুদের মধ্য থেকে ইসলাম গ্রহণ করেছি, আল্লাহর ফজল যে তিনি আমাদেরকে ইসলামের নেয়ামতে ভূষিত করেছেন, কিন্তু পরিতাপের বিষয় ইসলামের কোনো সেবা করতে পারিনি। আমার হৃদয়ে পরম বাসনা যে আমার ছেলে ধর্মের খেদমত করবে আর এই কারণে মাদ্রাসা আহমদিয়া তোমাকে ভর্তি করেছি, অর্থাৎ ধর্মীয় জ্ঞান অর্জন করে তুমি ইসলামের খেদমতের যেন যোগ্যতা অর্জন করতে পারো, কিন্তু তুমি বলছো মাদ্রাসা আহমদিয়া পড়তে চাই না। এই কথা বলে তিনি আবেগ আপ্লুত হয়ে দাঁড়িয়ে যান এবং কামরায় গিয়ে নামাজ পড়া আরম্ভ করেন। তিনি বলেন যে আন্তরিকতা এবং যে আবেগের সাথে তার পিতা কথা বলেছেন এবং পিতার যে অবস্থা ছিল তখন এর আমার হৃদয়ের উপর গভীর প্রভাব পড়ে। রাতে ঘুম আসেনি, পিতার জন্য দোয়া করতে থাকি। সকালে অঙ্গীকার করি আমার পিতার ইচ্ছা অনুসারে মাদ্রাসায় আহমদিয়া পড়ালেখা অব্যাহত রাখবো এবং জীবন উৎসর্গ করবো। হযরত মুসলিম যখন জীবন উৎসর্গ করার তাহরিক করেন, আমি হুজুরের কাছে লিখিত আবেদন করি যে হুজুর আমার ওয়াকফ অনুগ্রহ পূর্বক কবুল করুন, গ্রহণ করুন। আর এভাবে পিতার বাসনা পূর্ণ করেছেন, ধর্মের খেদমতের চেতনাবোধ জাগ্রত হয় তার হৃদয়ে। কিছু মুবাল্লিগ সম্পর্কে একবার হযরত খলিফাতুল মসীহ সালেস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন যে কয়েকজন মুবাল্লিগের নাম উল্লেখ করেন, তাদের মাঝে এই শর্মা সাহেবের নামও ছিল। তিনি বলেন, আমাদের মুবাল্লিগ যারা এখন রাবুয়ার রাস্তাঘাটে চলা ঘোরাফেরা করেন, অলিতে গলিতে ঘোরাফেরা করেন, তাদের কেউ সম্মান করে না বা শ্রদ্ধা করে না, কিন্তু এরা যখন এই যে দেশে তারা মুবাল্লিগ সেখানে যখন যান, সেখানকার প্রেসিডেন্ট সেখানকার মন্ত্রীরা তাদের সাথে সাক্ষাৎ করেন এবং বড় বড় অনুষ্ঠানে তাদের ডাকা হয় এবং বড় শ্রদ্ধার সাথে তাদের মানুষ তাদের সাথে কথা বলে এবং তাদেরকে স্মরণ করে। কেনিয়ার এক আহমদি দোস্তকে একটা পত্রে তিনি লিখেছেন, সেখান থেকে ফিরে আসার পর লিখেছেন যে আমি পশ্চিম আফ্রিকায় প্রায় 29 বছর ছিলাম, আমি সবসময় নিজেকে জামাতের কাজের অযোগ্য মনে করতাম। রাতের 2টার দিকে আমার চোখ খুলত, আমার দুর্বলতার কথা ভেবে আমি বেকুল হয়ে যেতাম এবং আল্লাহ তাআলাকে সাহায্যের জন্য ডাকতাম। আর পরের দিনের পরিকল্পনা প্রণয়ন করতাম। তো সমস্ত মুবাল্লিগদের এই দৃষ্টিকোণ থেকে কাজ করা উচিত, খেদমতের প্রেরণা থাকা চাই, হৃদয়ে ব্যথা থাকা চাই, আল্লাহর কাছে দোয়া করা উচিত। দোয়ার মাধ্যমে নিজের ওয়াকফ হিসাবে দায়িত্ব পালন এবং দায়িত্ব সমাধা করার আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন। আল্লাহ তাআলা শর্মা সাহেবের পদমর্যাদা উন্নীত করুন। অনুরূপভাবে দেশ বিভাগের সময় কাদিয়ানে যখন বিশৃঙ্খল এবং নৈরাজ্যকর পরিস্থিতি দেখাতে তার পিতা এবং ভাই সেখানে ছিলেন, তিনি পিতা এবং ভাইকে লিখেছেন যে আপনারা সৌভাগ্যবান যে আপনারা কাদিয়ানে আছেন, আমারও মন চায় পরিস্থিতি এমন যে জীবনের কোন বিশ্বাস নেই, কে জীবিত ফিরে আসবে, কিন্তু ধর্মের জন্য শহীদ হওয়া একটা সম্মানের কারণ। হ্যাঁ, আমি যদি আপনাদের কাছে হতাম তাহলে হয়তো সেখানে আমি শাহাদত বরণ করতে পারতাম, কিন্তু আপনারা সেখানে আছেন, কিন্তু আপনাদের জন্য বলবো যে আপনারা ভয় পাবেন না, জীবন ক্ষণস্থায়ী, আল্লাহ তালা আপনাদেরকে কেন্দ্রের হেফাজতের তৌফিক দেন। এই পত্র তিনি তখন লিখেছিলেন, অত্যন্ত নেক এবং নিষ্ঠাবান মুখলেস এক ব্যক্তি ছিলেন, যতদিন চলাফেরা করতে পারতেন আমার সাথে সাক্ষাতের জন্য আসতেন, চলাফেরার শক্তি যখন হারিয়ে যায় তিনি হুইল চেয়ারে ফজল মসজিদে আসতেন জুমা পড়ার জন্য। আমি মসজিদ বাইতুল ফুতুতে আসার জন্য যখন ঘর থেকে বের হতাম কারে বসার জন্য, যখন বের হতাম তিনি হুইল চেয়ারে বসে থাকতেন, যতদিন আসার শক্তি ছিল হুইল চেয়ারে এসেছেন। তার চেহারায় বিশ্বস্ততা এবং ভালোবাসা স্পষ্টভাবে দেখা যেত। তার নওয়াসা বা বহিত্র বলেছেন যে খেলাফতের সাথে তার গভীর ভালোবাসা ছিল, সে ভালোবাসা প্রকাশ করতেন। তার এই পৌত্র ওয়াকফে জিন্দেগী বা মুরব্বী সুইডেনে তিনি কাজ করছেন, আল্লাহ তাআলা তাকে ও নানার পদাঙ্ক অনুসরণের তৌফিক দেন। তো এই জানাজা যেভাবে আমি বলেছি, কিছু হাজের জানাজা রয়েছে, আর জুমার পর বাহিরে যাব, জানাজা পড়াবো, বন্ধুরা ভিতরে সারিবদ্ধ হবেন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر